প্রচেষ্টা করি সফল, প্রচেষ্টা করি সফল, প্রচেষ্টা করি সফল, প্রচেষ্টা করি সফল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক, প্রচেষ্টাকারীর এই সফল কাম এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরুদে পাক অধিক হারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয় সেটা হলো যাকাত আদায়ে প্রচেষ্টা। যে প্রিয় দর্শক, আজকে আমাদের মুসলমানদের মধ্যে যেই একটি রূপ দেখা যাচ্ছে, যে একটি লক্ষণ দেখা যাচ্ছে, সেটা হলো যাকাত না আদায় করার প্রবণতা। কোনো না কোনো বাহানা দিয়ে আমরা যাকাত থেকে দূরে সরে যাচ্ছি। যাকাত যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, সেটা আমরা ভুলেই বসেছি আর আমরা জাহান্নামের হকদার হচ্ছি। তাই আজকের বিষয়, যাকাত আদায়ের প্রচেষ্টা আমরা কিভাবে চালিয়ে সফলকাম হতে পারি, সে বিষয়ে ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করব। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ কালিম আত্তার আল মাদানী ভাই। তো আজকের যে বিষয় কালিম ভাই, যাকাত আদায়ের প্রচেষ্টা, তো এই বিষয়ে মাদানী ফুল পেশ করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মনোয়ার ভাই, যাকাত প্রদানের প্রচেষ্টা। কিন্তু আমাদের সমাজে বর্তমানে এমন হয়ে গিয়েছে, তো যাকাত না আদায় প্রচেষ্টা দেখা যাচ্ছে।
আচ্ছা,
কেমনে বাহানা মানুষ তালাশ করে যে কিভাবে যাকাত আমরা না দিয়ে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 পারার মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন,
সুবহানাল্লাহ,
যে ক্বাদ আফলাহাল মুমিনুন,
সুবহানাল্লাহ,
মুমিনরাই সফল কাম।
জি,
কোন মুমিনরা সফল কাম? আল্লাহ তাআলা পরে বর্ণনা করেছেন, যারা নামাজ আদায় করে, যারা তাদের লজ্জাস্থানকে সংযত রাখে,
তাদের যে বৈশিষ্ট্য সে বিষয়ে আল্লাহ তাআলা
বলেন, মুমিন কারা হবে? যারা নামাজ আদায় করবে, নামাজ খুশু খুজুর সাথে আদায় করবে, যারা তাদের লজ্জাস্থানকে বাঁচিয়ে রাখে। এভাবে আল্লাহ তাআলা
আর বিভিন্ন গুণ বর্ণনা করেছেন,
গুণ বর্ণনা করেছেন। আর সেই গুণের মধ্যে আরেকটা গুণ হলো যে মুমিনরা যাকাত প্রদান করে।
সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, মুমিনরা কি করবে? তারা যাকাত প্রদান করবে। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم। যারা স্বর্ণ এবং রৌপ্য যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা, এবং তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, তো ফাবাশশিরহুম, এ হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের? বি আযাবিন আলীম, কষ্টদায়ক শাস্তির তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামে তাদের সম্পদকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাত্তুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেই সম্পদকে গরম করে তাদের ললাটে, তাদের পাজরে এবং পিঠে লাগানো হবে, দাগ দেওয়া হবে সেটা দিয়ে, এবং বলা হবে হাযা মা কানাসতুম লি আনফুসিকুম, এবং এটা এগুলো এগুলো যে সম্পদ হচ্ছে তোমার, তোমরা যেগুলো জমা করে রাখতে পৃথিবীতে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন ভালো করে মজা তোমরা নেও।
এখনো যারা যাকাত দেয় না, বিশেষ করে ইসলামী বন্ধে, এটা এতই প্রবণতা যে সম্পদকে জমা করা, স্বর্ণ রূপা এগুলো জমা করার অলংকার স্বরূপ জমা করার প্রবণতা তো আছে, যেহেতু এটা ক্যাশ টাকা নয়, সেহেতু তারা কি করে, ক্যাশ টাকার বাহানা দিয়ে এগুলি দিয়ে যাকাত আদায় করে না। আর বলে আমি তো স্বামীর অধীনে, এটা মনে রাখতে হবে এটা ইসলামী বোনের সম্পদ, এটা স্বামীর সম্পদ নয়। অতএব ইসলামী বোনকেই এটা থেকে যাকাত কিভাবে দিতে হবে সেই প্রবণতা তার মধ্যে থাকতে হবে, কেন এটা তার কাছে যে সম্পদ এটা তার স্বামীর জন্য ফরজ না যাকাত আদায় করা, তার জন্য ফরজ। স্বর্ণ রূপা জমা করে রাখার কি পরিণাম, এটা থেকে যাকাত না আদায় করার কি পরিণাম, সে বিষয়ে আমরা শ্রবণ করলাম। তো আশা করি এগুলো যদি আমরা শ্রবণ করি, আর শেখ হেদায়েত কাদ আমির আহলে সুন্নাত একটি চমৎকার কথা বলেন প্রিয় দর্শক, যে আমরা কোনো কাজ করার ক্ষেত্রে যদি সফলকাম হতে চাই তাহলে সেই কাজ করার যে ফজিলত উপকারিতা সেগুলোকে বারবার স্টাডি করা, বারবার স্মরণ করা, বারবার অধ্যয়ন করা, আর সেই কাজ না করার কি ক্ষতি রয়েছে, না করার কি আজাব রয়েছে সেগুলো বারবার অধ্যয়ন করা, সেগুলো বারবার পড়া, সেগুলো স্মরণ করা, তাহলে দেখা যাবে আমাদেরকে সেই আশা যেটা উপকার রয়েছে এবং ফজিলত রয়েছে সেটা আমাকে আমাদেরকে উৎসাহিত করবে যে এই কাজটা করো, আর যে ক্ষতি এবং আজাব রয়েছে সেটা আমাদেরকে ভয় দেখাবে যে দ্রুত সেই কাজটা করো, এই কাজটা থেকে তুমি বিরত থেকো না। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, ভালো কাজে অগ্রসর হতে হবে। জি কালেম ভাই,
তো মনোয়ার ভাই আপনি বলছিলেন যে অনেক সময় ইসলামী বোনরা তাদের সম্পদ স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, অধিকাংশ সময় পুরুষের কাছে স্বর্ণ রৌপ্য কম থাকে, তাদের কাছে ক্যাশ টাকাই থাকে, আর যারা
আসলে এগুলির মাধ্যমে সাজসজ্জা সরঞ্জামে বেশি হয়, আর পুরুষের জন্য স্বর্ণরূপা এগুলি ব্যবহার করার অনুমতি নেই, তো সেই হিসেবে মেয়েদেরই থাকে এই ধরনের অলংকার বেশি।
তো সম্পদ আছে বা অলংকার আছে থাকা চাই, স্ত্রীদের জন্য অলংকার করতে হয়, সাজসজ্জা করতে হয়, কিন্তু অন্তরে আল্লাহ তাআলার মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মহাব্বত তো থাকতে হবে নিঃসন্দেহে,
এবং আল্লাহ তাআলার হুকুম হাকামও মানতে হবে।
জি,
আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, যেখানে নামাজের আলোচনা করেছেন আল্লাহ তাআলা সেখানে যাকাতের কথা, হাদিসের মধ্যে আসছে যারা যাকাত আদায় করেন তাদের নামাজ কবুল
আল্লাহ
হবে না। তো আপনি তো নামাজ আদায় করছেন কিন্তু যাকাত আদায় করছেন না, নামাজ তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত পড়তে হচ্ছে কিন্তু যাকাত বছরে একবার দিবেন, তো একবার একটু আপনার কষ্ট লাগবে, আপনার কাছে যদি 40,000 টাকা থাকে মাত্র দিতে হচ্ছে কত, 1,000 টাকা, 39,000 টাকা কার, আপনার
নিজের,
আর 1,000 গরিব দুঃখীদের জন্য। তো 40,000 টাকা কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, দেওয়ার জন্য কে বলেছেন, আল্লাহ বলেছেন, আর এর যে প্রতিদান দিবেন কে দিবেন, আল্লাহ তাআলা দিবেন। বান্দা যখন আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দান করে, 1 গুণ দান করলে 10 গুণ আল্লাহ তাআলা দান করে। তো আপনি যে 1,000 টাকা দান করেছেন আল্লাহ তাআলা আপনাকে আরো কি করবেন, 10 গুণ বাড়িয়ে দিবেন, আপনি 10,000 টাকা পাবেন, যে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন অদৃশ্য থেকে আপনার কাছে সম্পদ চলে আসবে। আপনি খেয়াল করবেন মনোরা ভাই যে আমাদের সমাজের মধ্যে যারা বেশি বেশি দেখবেন টাকা দিতে থাকে, অর্থ দান করতে থাকবে, দেখবেন তারাই বড় লোক হয়ে যায়।
সুবহানাল্লাহ, নিঃসন্দেহে
আমি দেখেছি অনেক মাশাআল্লাহ সম্পদশালী ব্যক্তি আছেন, বিত্তশালী ব্যক্তি আছেন যারা অনেক মানুষকে দান করে, অনেক অর্থ দেয়, অনেক বেশি অর্থ দেয়, তো তারা দান করতে থাকে, তারা আরো বড় হতে থাকে।
কত মজলুম এবং গরিবদের দোয়া তারা পায়, আর এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সম্পদ আরো বরকত দেয়, তাদের আরো দেয়ার তৌফিক দান করে।
কিন্তু এমনও কৃপণ লোক আছে যারা অর্থ দিতে চায় না, তারা অর্থকে গুচ্ছিত মানে গুচ্ছিত রাখে, ব্যাংকে জমা করে রাখে, অমুক জায়গায় রাখে, তার ফ্যামিলির জন্য, তার ব্যক্তি স্বার্থে খরচ করতে সে রাজি কিন্তু আল্লাহর পথে খরচ করতে সে নারাজ, তার বাচ্চার জন্য, প্রাইভেটের জন্য, শিক্ষকের জন্য সব খরচ দিচ্ছে, ফ্যামিলির জন্য যেটা প্রয়োজনও না সেটাও সে খরচ করছে, কিন্তু গরিবের বাচ্চার জন্য অর্থ দেওয়ার জন্য, খরচ করার জন্য
টাকা মসজিদের মধ্যে, মসজিদের মাদ্রাসার মধ্যে দেওয়ার ক্ষেত্রে সে কৃপণতা করছে,
কৃপণতা করছে। তো একটা ঘটনা মনে পড়ছে মনোর ভাই, কিছু তাবেইন বুজুর্গ তারা হযরত আবি সিনান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত করার জন্য তারা গেলেন।
জি,
তো কিছুক্ষণ তারা সেখানে অবস্থান করলেন, তখন হযরত আবি সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার এক প্রতিবেশী ইন্তেকাল করেছে, চলো আমরা তার কাছে যাই, সমবেদনা জ্ঞাপন করব, তাজিয়াত করব। তো ওই তাবিন বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন যার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ আল ফিরিয়াবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি,
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি।
তিনি বললেন আমরা ওই আবি সিনান রাহমাতুল্লাহি তাআলার সাথে রওনা হয়ে গেলাম, তার ভাইয়ের কাছে পৌঁছলাম যে মারা গিয়েছিল, তো গিয়ে দেখলাম তার ভাই খুব কান্না করছে, অধর নয়নে কান্না করছে। আমরা বললাম যে তাকে সান্ত্বনা দিলাম, অনেক বুঝাবার চেষ্টা করলাম কিন্তু সে কান্না থামাচ্ছে না, কান্না আরো বেশি করতে লাগলো। বলে কি ব্যাপার, কি তুমি কি ইন্তেকাল বরণ করবে না, তুমি কি মারা যাবে না, কেন তুমি এরকম করছো, তোমাকে তো একদিন মরে যেতে হবে, তুমি এত কান্না করছো কেন? বলে আমি কান্না করব না তো কে কান্না করবে? আজকে আমার সাথে এমন একটা ঘটনা হয়েছে যে এই ঘটনাটা শুধু আমি জানি। তো ওই তাবেইন বুজুর্গরা বলল যে কি হয়েছে, অদৃশ্য থেকে তুমি কি খবর পেয়েছো, তুমি কি অদৃশ্যের জ্ঞান রাখো? বলছে না না, আমি অদৃশ্যের জ্ঞান রাখি না, কিন্তু আমার কাছে কোন অদৃশ্য বিষয় প্রকাশ পেয়েছে।
আল্লাহু আকবার।
কি? বলে আমি তখন আমার ভাইকে দাফন করে দিলাম, তো ভিতর থেকে তার আওয়াজ শুনতে পেলাম, সে চিৎকার করছে, তার উপর আজাব হচ্ছে। তো আমি ছটফট করতে লাগলাম, মানুষ তো চলে গেল, আমি একা ছিলাম। আমি অধৈর্য হয়ে আমি আবার আমার ভাইয়ের কবরটা খুঁড়ে ফেললাম, দেখলাম যে আমার ভাইয়ের কবরে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর তার গলার মধ্যে আগুনের একটা মালা। আমি চাইলাম যে আমার ভাইয়ের গলা থেকে সেই মালাটা যেন সরিয়ে ফেলি। যখনই আমি ওই মালাটা ধরতে লাগলাম, যেহেতু সেটা আগুনের মালা ছিল, আমার হাত কি পুড়িয়ে ফেললো। শেষে অবশেষে আমি বাধ্য হয়ে মাটি চাপা দিয়ে আমি সেভাবে চলে আসলাম, আর আমি কান্না করতে লাগলাম। তাবেইন বুজুর্গরা বললো যে আমরা আসলেই দেখলাম যে তার হাত কি পোড়া ছিল,
যে
আগুন তার হাতকে পুড়িয়ে দিয়েছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে তোমার ভাই, তোমার কি বুঝে আসে, তোমার ভাইকে যে শাস্তি দেওয়া হয়েছে
কারণটা কি,
কোন গুনাহের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে? তো ওই তার ভাই বলল যে আমার ভাই নামাজও পড়তো, রোজাও রাখতো, কিন্তু আমার ভাই যাকাত প্রদানে কৃপণতা করত। তো এই গুনাহের কারণে আমার মনে হয় আমার ভাইকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন সেই বুজুর্গরা বলল যে আসলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যে আল্লাহ তাআলা যাদেরকে নিজ দয়ার মাধ্যমে কোনো সম্পদ দান করেছে, কোনো কিছু দান করেছে, আর তারা সেই সম্পদের মধ্যে কৃপণতা করে, তারা যেন এই ধারণা না করে যে এটা তাদের জন্য কি উপকারজনক, বরঞ্চ বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ সেগুলো সম্পদ কি তাদের জন্য অপকারজনক, ক্ষতিকারক। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আর অতি শীঘ্রই তারা যে কৃপণতা করত, যে সম্পদকে নিয়ে কৃপণতা করতে, সেই সম্পদের কারণে তাদের কিয়ামতের দিন তাদেরকে গলার মালা পরিয়ে দেওয়া হবে। তো আল্লাহ তাআলার আয়াতে কারিমের মধ্যে লেখা ছিল যে গলার মধ্যে কি মালা পরিয়ে দেওয়া হবে, তো তার ভাইকেও কি কবরের মধ্যে আগুনের গলার মালা পরিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যাকাত না দেওয়ার কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে, আর কিয়ামতের শাস্তি তো আল্লাহ তাআলাই ভালো জানেন।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, হে মুহাজিরগণ, পাঁচটি দোষ ও কুস্বভাব থেকে আমি সর্বদা তোমাদের জন্য আল্লাহর দরবারে পানা চাচ্ছি। এই পাঁচটি দোষের মধ্যে তিন নম্বরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেটা হলো যাকাত ও দান সদকা প্রদান না করা। যারা যাকাত প্রদান না করে আল্লাহ পাক তাদেরকে তার রহমত স্বরূপ বৃষ্টি থেকে বঞ্চিত করে দেন, নাউজুবিল্লাহ। তো বাস্তবপক্ষে প্রিয় দর্শক, আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে এখনই তৎপর হয়ে যাই, হিসাব করি। মনে রাখবেন যে এখন যাকাতের প্রবণতা সৃষ্টি হলো, আজকে জানার ইচ্ছা হলো, আমরা ইনশাআল্লাহ শুনব যে যাকাত কি শুধু স্বর্ণরূপার ক্ষেত্রে রয়েছে নাকি ফসল, জমির ফসলের মধ্যে রয়েছে, এর দেহেরও যাকাত রয়েছে, যাকাতের খাত কতটা ব্যাপক, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আর আমাদের যাকাত আদায়ের ক্ষেত্রে যে প্রবণতা কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নামাজের সাথে সাথে যাকাতের কথা বলা হয়েছে, আর যখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ভাবে পর্দা করেছেন, যখন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় আসলো, তখন কিছু ব্যক্তি যাকাতকে অস্বীকার শুরু করলেন, তারা তালবাহানা শুরু করে দিলেন, সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন। কেননা এটা ইসলামের একটি বুনিয়াদ ভিত্তির মধ্যে একটি যাকাত, এটা আদায়ের ক্ষেত্রে মানুষদেরকে তৎপর করার জন্য সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎপর হয়ে গিয়েছিলেন এবং উদ্যোগ নিয়েছিলেন এবং সেটাতে সফল হয়েছিলেন। তো আমরা যাদের যাকাত আদায় করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক শুনলাম যে আমাদের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি বিষয়কে ভয় করেন, এর মধ্যে একটা যে যাকাত ও দান সদকা প্রদান না করা। তো আমাদের এই ধরনের বৈশিষ্ট্য হবে এবং হয়েছিল এবং সামনে হবে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন যাতে আমাদের এই মন্দ স্বভাব দূর হয়ে যায়। যাকাতের যে নিসাব পরিমাণ, এটা কতটুকু হলে দেয়া যাবে, এবং আসলে ফসলের জমির যে যাকাত রয়েছে, হ্যাঁ, তারপরে নিজের দেহেরও যাকাত রয়েছে, তো এই ক্ষেত্রে যদি একটু মাদানিফুল দিতেন।
যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা,
জি,
বা 7.5 তোলার স্বর্ণ বা 52.5 তোলার রূপার সম পরিমাণ অর্থ আছে,
জি,
এবং ওই অর্থের 1 বছর পূরণ হয়ে গেছে,
জি,
1 বছর ধরে তার কাছে আছে, তাহলে তার উপর জাকাত
দিতে হবে,
দিতে হবে 2.5%,
2.5%,
2.5% তাদেরকে জাকাত প্রদান করতে হবে।
যদি তার ওই পরিমাণ ঋণ না থাকে, আছে না, যেমন সব মিলে সম্পদ হলো 1 লাখ টাকার, এখন তার ঋণই আছে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, তত জাকাত দিতে হবে।
ঋণ দেওয়ার পরে যদি তার নিসাব পরিমাণ যদি টাকা
জি
হচ্ছে না, তার জাকাত হবে না।
ফসলে জাকাতের বিষয় রয়েছে,
জি, ফসলের ক্ষেত্রে যে ফসলের মানে উসর দেওয়া হয়, জাকাত না, উসর দেওয়া হয়,
জি জি,
মানে 1/10,
জি, 10 ভাগের 1 ভাগ,
10 ভাগের 1 ভাগ, তো যদি তারা এই সেচ যে জমির মধ্যে সেচ দেয়, সেচের ব্যবস্থা করে,
যে পানি দিল,
পানি দিল, যদি নিজ অর্থে যদি দেয়,
জি,
তাহলে তখন 1/20 হবে,
জি জি,
1/20, অর্থাৎ কারো কাছে যদি 40 মন, 40 মন যদি ধান হয়, আর সে যদি নিজের আকাশের বৃষ্টির মাধ্যমে, আকাশে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মাধ্যমে তার ফসল হয়েছে, তাহলে 1/10 সে তার ফসলের দেবে, আর কত আসবে, 4 মন,
জি,
1/10 যদি হয়,
4 মন,
10 মধ্যে 10 মনের মধ্যে 1 মন, 20 মনের মধ্যে 2 মন, 30 মনের মধ্যে 3 মন, আর 40 মনের মধ্যে 4 মন দিতে হবে। আর যদি নিজ অর্থে সেচের ব্যবস্থা করে বা মোটর দিয়ে পানি দেয় নিজের খরচে, তখন 1/20,
20 ভাগ,
তখন 2 মন, 40 মনের মধ্যে কত আসবে, 2 মন আসবে। এভাবে যদি দিয়ে দেয়, দেখেন 40 মন তো আল্লাহ তাআলা আপনার জন্য দিয়েছে।
আরো যদি সহজ ভাবে আমরা বলি, যে এটা অনেক সময় মনে নাও থাকতে পারে, এতটুক যদি কনসেপ্ট আমরা রাখি যে আমাদের যে ফসল হবে সেটা কম হোক বা বেশি, সেই ফসলের মধ্যে আমরা 20 ভাগের 1 ভাগ জাকাত দিব, 10 ভাগের 1 ভাগ দিব। কখন 20 ভাগের 1 ভাগ দিব, যখন এটা আমার অর্থ দ্বারা, আমার পরিশ্রম দ্যারা সেচ দেওয়া হয়। আর যখনই এটা প্রাকৃতিক ভাবে হবে, যেমন বৃষ্টির মাধ্যমে, অনেক ফসল আমরা লাগাই, লাগানোর পর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বৃষ্টি দাও, মানে বৃষ্টির মাধ্যমে হয়, তাহলে সেটা 10 ভাগের 1 ভাগ। তো এইভাবে যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটা ধান হোক, পাট হোক, আলু হোক, বা ফল ফলাদি হোক, তারপরে মৌসুমি ফল হোক, যে কোনো কিছু হোক না কেন, সেক্ষেত্রে এভাবে
একটা হাদিস মনে ভাই,
জি জি অবশ্যই,
যে তাবারানি ঔসাতের মধ্যে এই হাদিসটা আছে যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন,
জি, জলভাগ হোক
স্থলভাগ
বা স্থলভাগ হোক, যে সম্পদ গুলো ধ্বংস হয়ে যায় তা জাকাত না দেওয়ার কারণে ধ্বংস হয়ে থাকে।
আল্লাহ আল্লাহ,
অনেকের দেখা যায় সম্পদ কি পানিতে ডুবে যাচ্ছে, জলভাগের মধ্যে
বন্যায় পানিতে ভেসে যাচ্ছে,
এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, হ্যাঁ,
জাহাজ ডুবে যাচ্ছে,
জাহাজ ডুবে যাচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট করছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করছে,
ধানের ক্ষেত মাইলের পর মাইল নষ্ট হয়ে যাচ্ছে,
বন্যা চলে আসে,
জি,
তো আমার তো মনে হয় অনেকে উসর শব্দটাই শুনে নেই,
শুনেনি, জি,
99%
এটা অনেক বিষয়। আল্লাহ তাআলা সালামত রাখুক আমিরুল সুন্নাত কে, দাওয়াত ইসলামিক আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 200টি দেশের উপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামিক কোরআন এবং সুন্নার আলোকে দিনই কাজ করে যাচ্ছে। দাওয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, সেটা মাদানী চ্যানেলের মাধ্যমে হোক বা ফিল্ডে গিয়ে মোবাইল লেগের মাধ্যমে হোক, ওষর আদায়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদেরকে, মালিকদেরকে, যে আপনাদের এই সম্পদের মধ্যে আপনি বিজনেস করেন বা নিজে ভোগ করার জন্য লাগান না কেন, কিভাবে ওষর দিতে হবে সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই বিষয়ে ইলমে দিন দ্বারা তাদেরকে নেকি দাওয়াত দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন প্রদেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সেই ট্রেনিং, সেই প্রশিক্ষণ, সে তারবিয়াত নিয়ে আলহামদুলিল্লাহ কৃষকরা, ব্যবসায়ীরা তারা ওষর দেওয়ার যে নিয়ত করছে তা মদিনা মদিনা আলহামদুলিল্লাহ অনেক কাজ এভাবে হচ্ছে। আর বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে মাদানী চ্যানেল দেখে মোবালিকদের প্রত্যক্ষ শরণাপন্ন হয়ে, প্রত্যক্ষ সংস্পর্শে এসে মানুষের ওসর আদায়ের প্রবণতা সৃষ্টি হচ্ছে ওলামায়ে আহলে সুন্নাতের থেকে মূল্যবান বাণী শুনে, তাদের বয়ান শুনে, ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে প্রবণতা সৃষ্টি হচ্ছে। তাই আমাদের উচিত যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে অধিক দক্ষ ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি তিনি যিনি সৎ কাজের ক্ষেত্রে কি হন, দ্রুত অগ্রসর হন। তা আজকে আমরা যাকাতের বিষয়ে শ্রবণ করলাম, ওসরের বিষয়ে শ্রবণ করলাম, আজকে যদি আমরা অলসতা করি তাহলে সে আমরা উপযুক্ত দক্ষ ব্যক্তির কাতারে পড়ব না। তাই আমাদের উচিত যখনই শুনলাম যে যাকাত ফরজ, আমার পিছনে যত যাকাত না দিয়ে থাকি সেগুলো হিসাব করি এবং বর্তমানে নিয়ত করি যে ভবিষ্যতে আমাদের যাকাত কখনো মিস হবে না। হ্যাঁ, আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসর থাকতে পারে, আমার ইলমি দিনের অজ্ঞতা থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দুনিয়াতে কম নেই। তাদের কাছে যাই যে আমার টোটাল সম্পদের বিষয়টা উপস্থাপন করি, উপস্থাপন করে আমার সম্পদের, আমার ফসলের সবকিছু উপস্থাপন করি, করে আমার যাকাতের বিষয়টা তাদের থেকে হিসাব করে নিয়ে আসি, তারপরে ইনশাল্লাহ সাধ্য মতো খুব দ্রুত আদায় করে দেওয়ার চেষ্টা করি। জি কালেম ভাই,
কুরবানি যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কুরবানিও কি
ওয়াজিব?
কুরবানি ওয়াজিব। এটার ক্ষেত্রে নিসাব পরিমাণ যদি কারো কাছে অর্থ যদি থাকে
জি,
বা স্বর্ণ আছে বা রৌপ্য আছে, তো তাদের উপরেও কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে, যাকাত দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়া।
পার্থক্য এতটুকুই যে যাকাতের ক্ষেত্রে পুরো বছরটা অতিবাহিত হতে হয়, কিন্তু কুরবানির আইয়াম দিনগুলোর মধ্যে যদি ওই নিসাব পরিমাণ সম্পদ থাকে তো তার উপরে ওয়াজিব হয়ে যায়। জি,
এখন আমাদের বাসা যারা ইসলামী বোন থাকে তো তাদের কাছেও স্বর্ণ থাকে, রৌপ্য থাকে, কিন্তু দেখা যায় যে তাদের নামে কুরবানি
হচ্ছে না,
তারা আবার বলে দেয় যে আমাদের কাছে আমরা অর্থ কোত্থেকে আনবো, টাকা কোত্থেকে আনবো। অনেক সময় দেখ অনেকে কুরবানি করছে, মনে হচ্ছে কি প্রথাগত ভাবে কুরবানি করে আসছে, যে আমার বাবা করতো আমিও করছি,
বাবারা দাদার নাম দিত,
হ্যাঁ
আমরা এখন বাবার নাম দিব,
এখন মনে করেন
তার উপরে ওয়াজিব।
কুরবানির মধ্যে গরুর মধ্যে সাত নাম দেয়া যায়, বাড়িতে সাত জন সদস্য আছে, এখন সাত জন সদস্যের উপর কি কুরবানি ওয়াজিব
যদি হয়ে থাকে,
হয়ে থাকে, তো সাতটা নাম দিলে কি সাতটার ওয়াজিব হয়ে গেল,
হয়ে গেল, আদায় হয়ে গেল।
কিন্তু আপনি নাম দিচ্ছেন কার, যারা মারা গিয়েছে, যাদের উপর ওয়াজিবই না, বাবা দাদা মায়ের নামে দিয়ে দিলেন, আর যারা আপনার সন্তান বা আর কেউ আছে তো তাদের নাম দিলেনই না, বা তারাও নিজের নামে কুরবানি করলো না, তো আমি বলবো যে তাদের কাছে অনুমতি নিয়ে যে তোমার নামটাও দিয়ে দিচ্ছি, তোমার কুরবানি আদায় হয়ে যাবে। তার অনুমতি দিয়ে দিল আর ইনি নাম দিয়ে দিলেন, সাথে সাথে কি হয়ে যাবে, স্বামী কুরবানি করছে, স্বামীর উপর তো কুরবানি ওয়াজিব, কিন্তু তার স্ত্রীর কাছে তো সম্পদ আছে, এখন সে করবে কিভাবে? এখন স্বামী যদি একটু তার স্ত্রীর কাছে বলে যাও তোমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, হ্যাঁ, বা স্ত্রীর কাছে টাকা থাকতে পারে, স্বামীর কাছে টাকা নেই, অর্থ জমানো থাকতে পারে, না আমার পক্ষ থেকে তুমি কিছু টাকা নাও, আমার নামে কুরবানি দাও।
প্রিয় দর্শক, খুব চমৎকার একটি বিষয় যে এই ক্ষেত্রে আমাদের একটু বেশি চিন্তা ভাবনা করে বিষয়টাকে বুঝতে হবে, যে আমাদের কালিম ভাই যে পয়েন্ট তুলে ধরেছেন যে দেখা যায় একটি পরিবারের কর্তা বাবা, তার একাধিক মেয়ে থাকতে পারে, একাধিক ছেলে থাকতে পারে, এখন বাবা কি নিজের সম্পদ নিজের কাছে রাখেন না, তাকে মেয়ের নামে করে দিলেন, ছেলেদের নামে করে দিলেন, এখন বাবা বলে আমাদের ক্যাশ টাকা নেই, অথবা আমাদের ঘরে মনে কারো ওয়াজিব না কোরবানি করা, অথচ দেখা যায় যে চেন স্বর্ণের জিনিসপত্র মেয়েকে দেওয়া হয়েছে, এইটা নিসাব পরিমাণ সম্পদে পরিণত হয়ে গেছে, এখন এই মেয়ের উপর কোরবানি ওয়াজিব, এখন বলো আমি কিভাবে দেবো, আমার বাবা তো ক্যাশ টাকা নেই। তো বিষয় এটাও নয়, বালিগ হওয়ার পরে প্রত্যেকটি ফরজ ইবাদত তারই উপরে বর্তায়, অর্থাৎ যে বালিগ হওয়ার পরে মেয়ের উপর নামাজ ফরজ এটা বাবা আদায় করে দেওয়া, সেটা বাবা আদায় করে দিলে হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে এবং কোরবানির ক্ষেত্রে বিষয়টা এমন, যদি কারো উপর ওয়াজিব হয় যাকাত, কারো উপর ফরজ হয়, এবং সেটা যদি আলোচনার সাপেক্ষে পরিবারের কর্তা কেউ আদায় করে দেয় তো সেটা তার সম্মতিক্রমে আদায় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যাকাতের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে, যে আমরা আমাদের হিসাবটা করি, পরিবারের যত সদস্যই হোক, পাঁচজন সদস্য বাবার নামে দিয়ে দিলাম আদায় হলো না, বাকি সদস্যদের মধ্যেও যদি কারো মালিকানার মধ্যে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তো সহজ কথায় বুঝি 7.5 ভরি স্বর্ণের দাম, 52.5 তোলা রূপার দাম পূর্বে জামানায় হয়তো বরাবর ছিল, তো এখন বর্তমানে 52.5 ভরি রূপার দাম অনুসারেই নিসাবটাকে নির্ধারণ করতে হবে।
যদি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, অনেকের মাথায় এটা থাকতে পারে যে বর্তমানে গরুর দাম খুব ব্যয়বহুল, 60,000-70,000, মানে যদি একটু নর্মালি যদি নিতে যায় 60,000-70,000, আর বেশি থেকে গেলে 1.5 লক্ষ-2 লক্ষ-3 লক্ষ টাকার দামের গরু আছে। এখন কেউ বলছে যে ভাই আমার কাছে তো আছেই 50,000 টাকা, 40,000 টাকা, আমি কিভাবে আমি কুরবানি দেবো, গরুর দাম হলো 60,000 টাকা,
এটা তাহলে সম্পূর্ণ টাকা এসে সম্পূর্ণ
কুরবানি আপনার জন্য। পুরো গরু নিয়ে কুরবানি করা শরীয়ত আপনাকে বলে নাই যে পুরো কুরবানি গরু নিয়ে করতে হবে,
কুরবানির ভাগের জন্য একটা খাসি দেওয়া যায়।
হ্যাঁ, ইয়া বলবো যে রূপার দাম বর্তমানে খুব কমে গেছে, এক তোলা বা এক ভরি রূপার দাম খুব কম, 600 বা 650 টাকা ভরি এখন বর্তমানে, মেবি আমি দাম করেছিলাম রমজান মাসে, প্রায় 34-35,000 টাকা যদি কারো কাছে থাকে, 52.5 তোলা বা 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে মনে হয় 35-36,000 টাকা, তো কারো কাছে যদি 35-36,000 টাকা যদি থাকে তার উপর কুরবানি কি হয়ে
যায়,
ওয়াজিব হয়ে যাচ্ছে। আর তো সে যদি
কুরবানি, এখন তো ক্যাশ টাকা নেই,
ক্যাশ টাকা না,
এখন কি
আমি আসছি আপনার কথা,
জি জি,
তো সে এখন চিন্তা করছে যে আমি তো গরু দিতে পারবো না, গরুর দাম 60,000 আর আমার কাছে নিসাব 36,000 টাকা, তো আমি কেমনে কি করবো, তো 5,000 টাকার যদি সে একটা ছাগল যদি নিয়ে নেয় বা 6,000 টাকার যদি ছাগল নিয়ে নেয়, তাও তো আপনার কাছে 30,000 টাকা থাকবে,
থাকবে
তো একটা ছাগল নিয়ে, এটা ছাগল একটা দিয়ে যদি দিয়ে দেন এটা আপনার ওয়াজিব
আদায় হয়ে
যাবে, আপনার গরু দেওয়ার
শরীয়ত কত সুন্দর। আপনি উট দিতে পারবেন, বয়স নির্ধারণ আছে, ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে 1 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, আর উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর, তো বয়সটাও দেখতে হবে, আর এ দেখে কি করতে হবে সেই সামর্থ্য অনুযায়ী পশু ক্রয় করতে হবে। আর মনে রাখতে হবে, আমাদের কালিম ভাই খুব সুন্দর কথা বলেন, নিসাব পরিমাণ সম্পর্কে 52.5 তোলা রূপার দাম আপনার কাছে 35-40 বা বাজার রেট যেটাই থাকে সেই পরিমাণ সম্পদ আছে, তো এই পরিমাণ সম্পদ দিয়ে আপনাকে উট দিতে হবে, গরু দিতে হবে জরুরি নয়। আপনি যদি একটি শরীয়ত যে সর্বনিম্ন যে আমাদের জন্য সুযোগ রেখেছেন যে 1 বছর একটা ছাগল দিল, সেটা হোক 5,000-6,000 কোরবানি আদায় হয়ে যাচ্ছে, তো সেটা দিয়ে হলেও আল্লাহকে রাজি করতে হবে। মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে যে কোরবানির প্রথাটা চালু হয়েছিল সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করেছেন, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। তো কোরবানির নাম তো গোশত খাওয়া বা রক্ত প্রবাহিত করার নাম নয়, আল্লাহ তাবারক তাআলা বান্দার অন্তর দেখেন, আর অন্তর নিয়াতের মধ্যে যত ইখলাস হবে সেটা আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে। ঠিক তেমন যাকাতের যে বিষয়টা বললেন, যাকাত না দেওয়ার পিছনে সর্ব যে মূল কারণটা সেটা হলো কৃপণতা। উচিত হবে যে কৃপণতা থেকে বেঁচে থেকে যাকাত যে ফরজ সেটা আদায়ের ক্ষেত্রে অগ্রসর হওয়া। বাস আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাই আসুন আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে নিজে প্রচেষ্টা চালিয়ে যাই এবং সফল হই, অন্যথায় পরকালীন আজাব আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পরকালীন সাফল্য অর্জন করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করি রে সফল।